শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাজধানী ঢাকা থেকে বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছে ১২-২০ জন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি।
এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের আয়োজন আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা এবং মেক্সিকো থেকে ইস্পাত আমদানির ওপর ২৫% এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০% করে শুল্ক ধার্য করায় যুক্তরাষ্ট্র আন্তঃ আটলান্টিক এবং উত্তর আমেরিকান বাণিজ্য বিষয়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বাণিজ্যমন্ত্রী উইলবার রস টেলিফোনে সংবাদদাতাদের জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের ওপর শুল্ক আরোপের পরিবর্তে যুক্তরাষ্ট্র বাণিজ্যের কোটা নির্ধারণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রক আজ বলেছে যে সকল দেশের উচিত হবে স্বাভাবিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করে চলা। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে বাণিজ্য চুক্তিগুলোতে যুক্তরাষ্ট্রের ওপর সুবিধা নেয়ার দিন শেষ হয়ে গেছে। ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক ধারণ করার ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনার জবাবে ট্রাম্প এই অত্যন্ত কড়া মন্তব্য করেন। ট্রাম্প বারবার একথাই বলে এসছেন যে গুরুত্বপূর্ণ নির্মাণ ক্ষেত্রে আমেরিকান চাকরি এবং শিল্প সংরক্ষণের জন্য এই ধরনের পদক্ষেপের প্রয়োজন রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র রাজ শাহ ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ হচ্ছে আমেরিকান ইস্পাত এবং আমেরিকান অ্যালুমিনিয়াম সংরক্ষণের জন্যে, আর এই বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেনের সংসদে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আস্থা ভোটে পরাজিত হলে বিরোধী সমাজবাদী নেতা পেড্রো সানচেজ সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। স্পেনে ৪ দশকের গণতন্ত্রে এই প্রথমবার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন। ৩৫০ আসন বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে সানচেজের পক্ষে ভোট পড়ে ১৮০টি, বিপক্ষে ১৬৯টি এবং একজন সদস্য ভোটদানে বিরত ছিলেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ ৪৬ বছর বয়সী সানচেজকে শপথ বাক্য পাঠ করানোর পর তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৭০ দশকের শেষের দিকে স্পেনে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানে গণতন্ত্র ফিরে আসার পর সানচেজ হচ্ছেন সে দেশের সপ্তম প্রধানমন্ত্রী। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ৬ বছর ক্ষমতায় থাকার পর রাজয় এই আস্থা ভোটে পরাস্ত হলেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, নগরীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মেহেদী হাসান পারভেজ নামের আনসার আল ইসলামের সন্দেহভাজন এক সদস্যকে আটক করে। উল্লেখ্য, আনসার আল ইসলাম নামের এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক লেখক এবং ব্লগার অভিজিৎ রায়সহ বাংলাদেশের বেশ কয়েকজন লেখক এবং ব্লগারকে হত্যার জন্য দায়ী বলে পুলিশ জানিয়েছে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সাথে জড়িত যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা ওই সংগঠনটিরই সদস্য। এদিকে মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ৩ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তানে ২৫ জুলাই সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত সে দেশের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন নাসিরুল মুলককে শপথ বাক্য পাঠ করান। মুলকের এই শপথ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর ঠিক একদিন আগে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ক্ষমতায় থাকার ৫ বছর পূরণ করে। জাতীয় এবং ৪টি প্রাদেশিক পরিষদও ভেঙে দেওয়া হয়। পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে এই দ্বিতীয় দফা পরপর ২বার নির্বাচিত সরকার তাদের মেয়াদ পূরণে সমর্থ হয়েছে। কারণ সরাসরি অভ্যুত্থানে কিংবা পরোক্ষ প্রভাবে সামরিক বাহিনী হয় পাকিস্তানে শাসন চালিয়েছে, নয়তো সে দেশে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরে বাদ সেধেছে। এদিকে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে যে 342 সদস্য বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ এবং 4টি প্রাদেশিক পরিষদের সদস্যতার জন্যে তারা রোববার থেকে মনোনয়নপত্র গ্রহণ শুরু করেছে। প্রার্থীদের 6 জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। দুর্নীতির দায়ে নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর দলের অনেকেই জনপ্রিয় বিরোধী নেতা ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টিতে যোগ দিয়েছেন। মনে করা হচ্ছে যে নওয়াজ শরীফের দলের বিরুদ্ধে এখন এই ক্রিকেট খেলোয়াড় থেকে রাজনৈতিক নেতায় রূপান্তরিত ইমরান খান হচ্ছেন সবচাইতে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত জুড়ে 4টি লোকসভা 11টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি একটি মাত্র লোকসভা এবং একটি মাত্র বিধানসভা আসনে জয়ী হয়েছে, বাকি 13টি আসনে জিতেছে বিরোধীদের জোট। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু তাদের ঝুলিতে 1/3 ভোটও পড়েনি। সহজ অঙ্ক হল বিরোধীরা জোট বেঁধে লড়াই করলে বিজেপির জেতা শক্ত, সেই তত্ত্বেরই মোহরা দেখা গেল। বিরোধীরা 2019-এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে, বিজেপি হেরে যাবার দুঃস্বপ্ন দেখছে। সমস্যা হলো নিজেদের ঐক্য ধরে রাখতে পারবে তো এই বিরোধী জোট, তার উপর সেই জোটের নেতৃত্ব নিয়ে বিবাদ একরকম অবশ্যম্ভাবী। বিজেপির জোটসঙ্গীরা এতদিন বেশ অবহেলিতই ছিল, তাদের এবার তোয়াজ করে না চলে বিজেপির উপায় নেই। ভারতে রাজনীতি নতুন এক সন্ধিক্ষণে এসে দাঁড়ালো। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন যে ভারতের 22টি রাজ্যের কৃষকরা দাবি আদায়ে 10 দিনের হরতাল শুরু করেছেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান কৃষকরা। কিছু এলাকায় সবজি ফেলে অবরোধ করা হয় রাস্তায়। নাসিকে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেন কৃষকরা।
বছরভর আগে দেওয়া প্রতিশ্রুতি এখনও রক্ষা করেনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি। প্রতিশ্রুতি পূরণের দাবিতে হরতাল শুরু করেছেন দেশের কৃষকরা। আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানানো হয়েছে হরতালের কর্মসূচি হিসেবে গ্রামীণ এলাকা থেকে শহরের সবজি অন্যান্য কৃষিজ উৎপাদন নিয়ে যেতে বাধা দেওয়া হবে। কৃষকদের হরতালের জেরে জনমানব শূন্য হয়ে পড়েছে দেশের বহু কৃষক বাজার। কৃষকদের দাবি, দেশের সমস্ত কৃষি ঋণ একসঙ্গে মকুব করতে হবে, সমস্ত ফসলের ক্ষেত্রে খরচের 1.5 গুণ মুনাফার ব্যবস্থা করতে হবে সরকারকেই, ছোট কৃষক ও ভূমিহীন কৃষকদের আয় নির্দিষ্ট করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে এ মাসে সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতির আগে আজ ট্রাম্প কিমের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেতে চলেছেন। আশা করা হচ্ছে ট্রাম্পের জন্য এই চিঠিটি ওয়াশিংটনে নিয়ে আসছেন উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা কিম ইয়ং চল। তিনি হচ্ছেন গত 20 বছরে যুক্তরাষ্ট্রে সফরকারী উত্তর কোরিয়ার সবচাইতে উচ্চ পদস্থ কর্মকর্তা। গতকালই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে আলোচনার পর বলেন 12 জুনের সম্ভাব্য শীর্ষ বৈঠক পুনরুজ্জীবিত করার আলোচনায় প্রকৃত অগ্রগতি হয়েছে। কিম জং চলের সঙ্গে বৈঠকের পর পম্পিও বলেন পরিবেশ সৃষ্টির ব্যাপারে গত 72 ঘণ্টায় প্রকৃত অগ্রগতি হয়েছে এবং এখন আরও কিছু কাজ করা বাকি আছে। তিনি বলেন যে তিনি মনে করেন উত্তর কোরিয়া সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে কৌশলগত নতুন পথের কথা ভাবছে, তবে সতর্ক করে দেন যে দেশটিকে এমন পথ গ্রহণ করতে হবে যা এখনকার পথ থেকে মৌলিকভাবে ভিন্ন হবে, যাতে করে সম্পূর্ণ যাচাইযোগ্য অপরিবর্তনীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্ভব হয়। পম্পিও বলেন আমাদের দুটি দেশ আমাদের সম্পর্কের ব্যাপারে এখন এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সম্মুখীন, আর এই সুযোগ নষ্ট হলে তা হবে সত্যিকারের এক বিয়োগান্তক বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর অন্যান্য দেশের উপর এর কোনো প্রভাব পড়েনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে প্যারিস জলবায়ু চুক্তি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে বড় রকমের অসুবিধাজনক পরিস্থিতিতে ফেলেছে। এদিকে অন্য যে দুটি দেশ তখনও জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি সেই দুটি দেশ সিরিয়া ও নিকারগুয়া গত বছরের শেষের দিকে জানায় যে পৃথিবীকে উষ্ণায়নকারী গ্যাস নির্গত হ্রাসের লক্ষ্যে তারা এই চুক্তিতে যোগ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে একভাবে দেখলে বোঝা যায় যে জলবায়ু পরিবর্তন ঠেকানোর চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্ত অন্যান্যদের বরঞ্চ একত্রিত করেছে। তবে যুক্তরাষ্ট্র যে শূন্যতা সৃষ্টি করল, অন্যান্যরা সেটা পূরণ করতে পারবে কি না? তবে জলবায়ু বিষয়ক সাবেক প্রধান আলোচক টড স্টেম বলেছেন যে অন্য কোনো দেশ এ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেনি। এদিকে আলোচকরা প্যারিস জলবায়ু চুক্তি কীভাবে বাস্তবায়িত করা যায় সে ব্যাপারে নিয়ম নির্ধারণের জন্য এবছর ডিসেম্বরে পোল্যান্ডে মিলিত হবেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরে 12-20 জন জৈশ এ মোহাম্মদ জঙ্গি অনুপ্রবেশ করায় দিল্লি সহ নানা রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছে 12-20 জন জৈশ ই মোহাম্মদ জঙ্গি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সতর্কবার্তা দেওয়ার পরই দিল্লি সহ একাধিক রাজ্যে জারি করা হলো রেড অ্যালার্ট, শুরু হয়েছে তল্লাশি। গোয়েন্দাদের কাছে খবর, ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে আগামী 2-3 দিনের মধ্যেই বড়সড় নাশকতা চালাতে পারে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক এলাকাগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। গতকাল বৃহস্পতিবার রাতেই সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামায় ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। যদিও হামলায় হতাহতের কোনো খবর নেই। উল্লেখ করা যেতে পারে 624 সালে বদরের যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে 2017 সালেও একই রকমভাবে কাশ্মীরের একাধিক এলাকায় হামলা চালিয়েছিল জৈশ জঙ্গিরা। এবারও একই রকমভাবে তারা হামলা চালাতে পারে বলে মনে করছেন দেশের কেন্দ্রীয় গোয়েন্দারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্ষুব্ধ করেছে। ট্রাম্প বারংবার বলেছেন যুক্তরাষ্ট্রের চাকরি এবং শিল্পখাতকে রক্ষা করার জন্যই তিনি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মাইকেল ব্রাউন একটি প্রতিবেদন করেছেন, পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রের বস্টনের একটি ক্ষুদ্র উৎপাদন কেন্দ্র রিভারডেল মিলসের নির্বাহী পরিচালক বলছেন এই শুল্ক আরোপ করা হলে মৎস্য এবং নিরাপত্তা খাতের ব্যবসা বাণিজ্য এবং ক্রেতাদের ওপর প্রভাব পড়বে। আমদানিকৃত ইস্পাত ব্যবহার করা হয় বড় চিংড়ি লবস্টার ধরার জাল তৈরিতে এবং ব্যবহার করা হয় উচ্চ প্রযুক্তির বেড়া তৈরিতে। শুল্ক আরোপ করার পর এই ইস্পাতের মূল্য অনেক বেড়ে যাবে। এতে করে চীন ও ইটালির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অনেক কঠিন হয়ে পড়বে। ইয়াং অ্যানালিস্ট কম্পিটিটিভ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ রায়ন ইয়াং বলেন,
It'll create some uncertainty, for sure. Besides the job losses, which is going to have a lot of families asking tough questions, how are we going to pay the rent? Do we pay the electricity or the water?
এই শুল্ক অনেক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করবে। অনেকে চাকরি হারাবেন এবং তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেমন আমাদের বাড়ি ভাড়া কে দেবেন? যেহেতু আমাদের কোনো আয় নেই, সেক্ষেত্রে আমাদের পানির বিল, বিদ্যুৎ বিল কে দেবেন? প্রেসিডেন্ট ট্রাম্পকে এই বিষয়গুলোর জবাব দিতে হবে। রায়ন ইয়াং বলেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষদের জীবনধারণের মানেও প্রভাব ফেলবে এই শুল্ক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শুল্ককে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন এবং পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের কথা জানান। তিনি বলেন,
In response to these measures, Canada intends to impose tariffs against imports of steel, aluminum and other products from the United States, representing the total value of 2017 Canadian exports affected by the US measures. That is $16.6 billion. We are imposing dollar for dollar tariffs for every dollar levied against Canadian
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে কানাডা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম এবং অন্যান্য পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। 2017 সালে যুক্তরাষ্ট্রের নানাবিধ পদক্ষেপের কারণে কানাডার রপ্তানিতে $1,600 কোটি ক্ষতি হয়। আমরা প্রতি ক্যানাডীয় ডলারের বিপরীতে শুল্ক আরোপ করব। মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপের কারণে। মেক্সিকোর অর্থমন্ত্রী এল ডিফনসো গুয়ার্দো বলেন,
Así es que hoy anunciamos que tomó Estados Unidos en términos de la afectación de los flujos de comercio.
আজ আমরা ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রবাহে প্রভাবের পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপ নিয়েছে আমরাও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন এই সিদ্ধান্তকে একটি ভুল পদক্ষেপ বলেছেন এবং সতর্ক করে বলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয়তাবাদের ধারণা যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যায়। হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষা করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট জঁ ক্লড ইয়ঙ্কার বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যের জন্য খারাপ সময় বয়ে আনবে। এই মুহূর্তে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি মামলা এবং যুক্তরাষ্ট্রের আমদানির বাড়তি দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গে কোটা বিষয়ে আলোচনা করছে। এখন শুরু হচ্ছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় হচ্ছে বিদেশে কর্মসংস্থান এবং নারী কর্মীদের অবস্থা। যথারীতি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা, সেলিম।
ধন্যবাদ সঞ্জনা, রোকেয়াপা। আজকের এই বিষয়টি নির্ধারণের পেছনে আপনি জানেন গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে সৌদি আরব থেকে অসংখ্য নারী বাংলাদেশে ফিরে আসছেন নির্যাতনের শিকার হয়ে। আমরা শুধু এই সংবাদে নারীদের অবস্থা যদিও দেখতে পাচ্ছি যে নারীরা নির্যাতিত হয়ে বিদেশ থেকে ফিরে আসছে কাজ করতে গিয়ে, এর আওতায় কিন্তু পুরুষরাও আছে যেটা আমরা জানতে পারছি না। তো
না জানতে পারি আমরা
না, মানে মিডিয়াতে ওইভাবে
যে হয়রানিটা আর যৌন নির্যাতনের শিকার হয় আর সেই জন্যই এত প্রকট হয়ে উঠছে, সেটা শুধু বাংলাদেশেই নয় সেলিম, আমাদের দক্ষিণ এশিয়ায় আছে, অন্যান্য দেশেও
আছে, ভারতেও বিপুল পরিমাণে আছে। এই জন্য আমরা আজকে বাংলাদেশ এবং ভারত দুই দেশ থেকেই তিনজন গেস্ট রেখেছি, প্যানেলিস্ট রেখেছি, অনুরোধ করেছি থাকার জন্য। আমি পরিচয় করাই আগে, প্রফেসর তানভীর নাসরিন আছেন ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বর্ধমান ইউনিভার্সিটির, উনি এইসব মানবাধিকার নিয়েও কাজ করেন। জি, উনি আছেন।
হ্যালো তানভীর।
কেরামতুল্লাহ বিপ্লব আছেন, এটিএন বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট। আপনি জানেন যে মাইগ্রেটেড ওয়ার্কারদের নিয়ে সিরিজ অফ রিপোর্টস তিনি করেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে স্পেশাল রিপোর্ট করেছেন, ঘুরেছেন। কেরামতুল্লাহ বিপ্লব, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাইগ্রেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো।
জি ধন্যবাদ, আমি ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাইফুল হক।
আমি আচ্ছা ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো সেলিম, তুমি শুরু করো বক্তব্য।
শুরু তো প্রথমে বললামই যে বিদেশে বাংলাদেশে প্রচুর পরিমাণে শ্রমিক নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে নারীরা, যেটি মাঝে মধ্যেই আমরা গণমাধ্যমের খবরে জানতে পাই, দেখতে পাই। এবং আমি একদম প্রত্যক্ষভাবে সাক্ষী একটি ঘটনার। গত বছর বাংলাদেশে যাওয়ার সময় দুবাই এয়ারপোর্টে আমার অসংখ্য বাংলাদেশি নারী যারা সৌদি আরব থেকে ফিরে আসছেন সাক্ষাৎ হয়েছিল, কয়েকজনের ইন্টারভিউ করেছিলাম। তারা অনুরোধ করেছিল ইন্টারভিউগুলো না ছাপাতে, এই জন্য আমি ছাপাইওনি, প্রচারও করিনি, কিন্তু আমি শুনেছি এবং রেকর্ড করেছি। তারা বলছিলেন কিভাবে নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে কেউ এক মাস, কেউ দু মাস, কেউ তিন মাস, চার মাসের বেশি কেউ থাকতে পারেনি, নির্যাতন সহ্য না করতে পারে পেরে ফিরে এসেছেন বাংলাদেশে।
কিন্তু তাদের ক্ষেত্রে যারা পাঠাচ্ছেন ভারত থেকে তাদেরকে বিদেশে পাঠাচ্ছেন, সেই সব সংস্থা বা সেই সব প্রতিষ্ঠান অথবা সেই দেশের সরকার, তাদের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোনো কিছু ব্যবস্থা করা হয়েছে যারা ফিরে আসছেন তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য?
সেটা বোধহয় আমরা বাংলাদেশের অবস্থা জানতে পারি কেরামতুল্লাহ বিপ্লব এবং সাইফুল হক দুজনের কাছেই। তো কেরামতুল্লাহ বিপ্লবের কাছে আগে যাই, কারণ তিনি একেবারে ফিল্ড লেভেলে কাজ করেছেন এই বিষয়টি নিয়ে,
এই বিষয় নিয়ে গবেষণা, হ্যাঁ অনেক রিপোর্ট করেছেন। হ্যালো,
এশিয়ার অন্য দেশগুলো থেকে বিশেষ করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড, এই সকল দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত যাচ্ছে যারা একেবারে নিম্নবিত্ত শ্রেণীর নারী তারা। সেক্ষেত্রে ইন্দোনেশিয়া, ফিলিপিন কিংবা থাইল্যান্ডের কোন কোন জায়গা থেকে যারা যায় তারা মোটামুটি কিন্তু শিক্ষিত এবং প্রশিক্ষিত। তাদেরকে একটি শিক্ষা দেওয়া হয় ট্রেনিং সেন্টারে, ভাষাগত, পরিবেশগত এবং সেখানকার মানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে মোটামুটি একটি ধারণা দিয়ে সৌদি আরবে পাঠানো হয়। বাংলাদেশের যারা নারী কর্মীরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যান তারা কিন্তু একেবারেই বলা চলে অশিক্ষিত, এবং এদের যে প্রশিক্ষণ ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে সেটি বর্তমানে 2 মাসের, এর আগে কিন্তু আরো কম সময়ের ছিল। তো এই 2 মাসের মধ্যে তাদেরকে যে সকল ট্রেনিং করানো হচ্ছে ভাষাগত, পরিবেশগত, আবহাওয়াগত বা অন্যান্য দেশে সেটি একেবারেই অপ্রতুল। সেই কারণে প্রথম দিকে সৌদি আরবে গিয়ে আমাদের বাংলাদেশে নারী কর্মীদের বেশিরভাগই কিন্তু সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেন না, একেবারেই না, এবং সেখানে খাবার, পরিবেশ, কাজ করার অবস্থা সবকিছু তাদের বিরুদ্ধে বা বিপক্ষে চলে যায় বলে আমাদেরকে নারী কর্মীরা জানিয়েছেন। আমি নিজে ব্যক্তিগত ভাবে সৌদি আরবের বেশ কয়েকটি নারী কর্মীদের আস্তানা, বিশেষ করে যেখানে তারা কাজ করেন বা থাকেন, সে জায়গা ঘুরে দেখেছি। প্রথমেই তাদের যে সমস্যাটি তারা বলছেন সেটি হচ্ছে যে আমরা এখানে খেতে পারি না, খাবার চাইলে পরে বাড়িগুলো কর্তা কিংবা মালিকের তরফ থেকে নানা রকম নেতিবাচক কথা বলা হয়, অনেক ক্ষেত্রে বেশিক্ষণ কথা বললে তাদেরকে মারধর করা হয় কিংবা এর পাল্টা রিয়াকশন তারা দেখান। আর এরপরে যে প্রবলেমটা হয়েছে সেটি হচ্ছে যে আমি যে বাংলাদেশে যারা ফিরেছেন সাম্প্রতিক সময়ে, গত বছর বাংলাদেশ থেকে 121,000 বাংলাদেশি নারী কর্মী আরবের দেশগুলোতে কাজ দিয়ে গেছেন, তার মধ্যে প্রায় 4,800 মতো ফেরত এসছেন। এদের অনেকে অভিযোগ করেছেন তাদেরকে মানসিক ভাবে, শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এই সকল নারীরা তাদের যৌন হয়রানির অভিযোগ এনেছেন এবং তার সাপেক্ষে প্রমাণপত্র দেখিয়েছেন, এবং সে সম্পর্কে কিন্তু তারা থানায় কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও অভিযোগ করেছেন, যেগুলো নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বা মানবিক সহায়তা সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে। সরকারের তরফ থেকে কিন্তু যথাযথ কোনো জবাব এর পক্ষে নেই। সরকারের কাছে বারবার এই সকল বেসরকারি সংগঠন বা মানবিক সংগঠনগুলো নানা রকমের দাবি চলছে কিন্তু সরকারি কোনো ভাষ্য এই সকল নারী কর্মীদের, বিশেষ করে ফেরত আসা নারী কর্মীদের সম্পর্কে দেওয়া হচ্ছে না বা এই সংক্রান্ত কোনো পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি। সবচেয়ে বড় যে সমস্যাটি আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে যে অন্য দেশগুলো, বিশেষ করে ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড কিংবা ফিলিপাইন, যেভাবে তাদের নারী কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে, আইনের আওতায় নিয়ে, নিরাপত্তা দিয়ে কিংবা তাদের লাইফ ইন্স্যুরেন্স দিয়ে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতে পাঠাচ্ছে, আমরা কিন্তু তার ধারে কাছেও নেই। এই জন্য বাংলাদেশ থেকে হয়তো কোনো মতে নারী কর্মীদের সেখানে পাঠানো যাচ্ছে কিন্তু তাদের নিরাপত্তা কিংবা সামগ্রিক বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারছি না।
এইটা যে নিশ্চিত করতে পারছেন না যেটা আপনি উল্লেখ করলেন, আমি যাব একটু ওয়ারবের নিসায়েদ সাইফুল হকের কাছে, যে তারা তো এগুলো নিয়ে অনেকদিন থেকে গবেষণা করছেন দেখছেন। তো সাইফুল হক, আপনি যদি বলেন যে তাদেরকে প্রশিক্ষণ, যথাযথ প্রশিক্ষণ না দিয়ে পাঠানো হয়, সুযোগ সুবিধা কী দাঁড়াবে বা কী পরিস্থিতির সম্মুখীন হবে সেটা সম্পর্কেও তারা একেবারে অজ্ঞাতই বলা যায়, হঠাৎ করে একটা অচেনা অজানা পরিবেশে তাদের পাঠিয়ে দেওয়া হয়, কাজেরও হয়তো যে তালিকা দেওয়া হয় যে এই কাজগুলো অন্তর্ভুক্ত থাকবে তাদের দায়িত্বের মধ্যে, তার বাইরেও তাদের কাজ করতে হয়। তো এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, এই ধরনের সমস্যা যাতে নারী কর্মীরা বা যে কোনো করে পুরুষ কর্মীও যদি যান, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? শুধু সরকার তো না, মন্ত্রণালয় আছে, যেসব প্রতিষ্ঠান আছে যারা পাঠাচ্ছেন তাদের, তারা কী করতে পারেন বলে আপনার মনে করেন আপনি?
ধন্যবাদ। আমি ওই যে প্রসঙ্গে কেরামত ভাই বললেন ওই প্রসঙ্গে যাব না, আপনার কথার উত্তরে আমি এটুকু বলি যে আসলে আমাদের সরকার যেভাবে এইসব দেশে নারী শ্রমিক পাঠানোর যে চুক্তি করেছেন সেটা চুক্তি নয়, যে সমঝোতা স্মারক বলি আমরা এমইউ, যার মাধ্যমে তারা ওই দেশে পাঠায়, সেখানে ন্যূনতম তাদের এইসব নিরাপত্তার ব্যাপারে, তাদের বিশেষ করে তাদের যে দৈহিক মানসিক এবং শারীরিক যে নির্যাতন বলি করা হয় সে ব্যাপারে কোনো ধরনের প্রোটেকশন মেজার নেই এবং সাথে সাথে কোনো মনিটরিং ব্যবস্থা নেই। এখন কথা হচ্ছে যে কেন বাংলাদেশ সরকার এইসব জায়গায় নারী শ্রমিক পাঠাতে মানে পাঠালো বা পাঠাচ্ছে, তার বড়টা বড় কারণ হচ্ছে সৌদি আরবে একটা বড় অংশ বিশেষ করে ফিলিপিনস, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা তারা মোটামুটি এক ধরনের ব্যান অবস্থায় আছে, ওইসব দেশ থেকে এখন নারী শ্রমিক বেশি যাচ্ছে না, কারণ তাদের বেতন ভাতা বেশি দিতে হয় এবং সেখানে তাদের সরকারের দ্বিপাক্ষিক চুক্তির কঠোরতা আছে। তো বাংলাদেশ সেই জায়গাটা একটু নমনীয় ভাবে তারা পাঠাচ্ছে, এই জায়গাটা আমরা যারা অভিবাসী অধিকার নিয়ে কাজ করি আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম এবং আছি। তবে আমরা মনে করি যে নারী পুরুষ সবারই মানে বিদেশে যাওয়ার অধিকার আছে, কিন্তু অধিকারটি যাতে সে নিরাপদ ভাবে যেতে পারে এবং তার কাজটি যেন ডিসেন্ট হয়, এবং সেই জন্যই সরকারের সাথে আমরা খুবই ওতপ্রোত ভাবে রেগুলার যেসব সংগঠন আছে আমরা যারা মূলত অভিবাসী অধিকার নিয়ে কাজ করি সরকারকে প্রতিনিয়ত আমরা অ্যাডভোকেসি করছি এবং আমরা বলছি যে কি সমস্যাগুলো হচ্ছে, কারণ আমরা আমাদের সংগঠন সহ অন্যান্য যারা তারা যারা ফেরত আসে নারী তাদেরকে অনেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি, তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়। সরকারের যদিও পুনর্বাসনের পরিকল্পনা বা তাদের ওয়েজানার ডেভেলপমেন্ট বোর্ড আছে এবং সেখানে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা আছে সেটা ঠিক মতো এরা পায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের অনেকেই বিশেষ করে সরকারি কর্মকর্তারা তারা সবসময় এড়িয়ে যেতে চায় যে তারা নির্যাতিত হচ্ছে, কারণ দুটি, একটি কারণ হচ্ছে সৌদি আরবে মূলত বেশি সংখ্যক শ্রমিক যায়, মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব আমাদের মহিলা কর্মী যায় এবং সৌদি আরবে পুরুষ কর্মী আমাদের প্রচুর, প্রায় 30 লক্ষের অধিক শ্রমিক থাকে, যার জন্য সরকার সেখানে একটু নমনীয় নেগোসিয়েশন যেটাকে বলি সেটা তারা করে যেটা তাদের উচিত নয়।
নমনীয় নেগোসিয়েশন করলেও এখানে এম সাইফুল্লাহ আমি এটা বলতে চাই যে নমনীয়তা থাকলেও একটি জিনিস তো নিশ্চিত করতে হবে যে যারা যাচ্ছে কাজের জন্য তাদের নিরাপত্তা, তাদের বেতন ভাতা যথার্থ হয়, যথোপযুক্ত হয়, তারা যে পারিশ্রমিক পাবে সেটা নিশ্চিত করবেন, তাদের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেবেন, সেটুকু তো করবেন, সেটা তো দায়িত্ব যারা পাঠাচ্ছেন দেশ থেকে।
সেই তো, সেই জায়গাটায় আমাদের বড় ঘাটতি, যদিও দেশে আইন করেছে, নীতিমালা করেছে এবং তারা বলছে যে সব ধরনের নিরাপত্তা বা তাদেরকে দেওয়া হবে, কিন্তু এই জায়গায় অনেকগুলি সংস্থা জড়িত। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এইসব শ্রমিক পাঠায় রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে এবং রিক্রুটমেন্ট এজেন্সিরা এইসব নারীদেরকে বিভিন্ন দালালের মাধ্যমে তারা কালেক্ট করে এবং একেবারে তৃণমূল পর্যায়ে, যেটা আমাদের বিপ্লবে বলছিলেন যে আর একেবারে গ্রামের থেকে আসে এবং তাদের প্রশিক্ষণটি সঠিকভাবে হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা কর্মচারীরা তারা প্রশিক্ষণ ছাড়াই এদেরকে সার্টিফিকেটও দেয়। এইসবগুলি আমরা ওয়াচডগ হিসেবে অবলোকন করি, মিডিয়াতেও আমরা এগুলি নিয়ে আসি এবং সরকারের সাথে আমরা এ নিয়ে দেন দরবার করি, এবং গতকালকে আমাদের একটা জোরালো ভাবে আমরা একটি মানববন্ধন এবং একটি প্রেস কনফারেন্স করে একবার প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন করেছি যে আমাদের দেশের একটি মহিলাও যাতে নির্যাতিত না হয় এবং পাশাপাশি এটাও বলেছি যাতে আমাদের মহিলারা নিরাপদভাবে কাজ করতে পারে, কাজে যেন যেতে যায়, এবং যদি একেবারেই তারা নিরাপত্তা না দিতে পারে সরকার তাহলে তাদেরকে এই বিষয়টি ভাবতে হবে, তারা মহিলা শ্রমিক পাঠাবে কি না। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, কিন্তু সৌদি আরব সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা মানে যে ধরনের সমঝোতা স্মারক হয়েছে তাতে তারা মানে সৌদি আরব চাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মহিলা কর্মী তারা সেখানে যেন যায়। পাশাপাশি এটা যে যারা পাঠাচ্ছে এটা আমি আগেই বলেছি যে রিক্রুটমেন্ট এজেন্সি ফ্রম বাংলাদেশ অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সি ফ্রম সৌদি আরব এদের মধ্যে আসলে চুক্তিটি হয়েছে, ওখানকার যে সংস্থা আছে সেনারক্রম, কিন্তু সেটা তাদের ওই পাশে যারা মনিটরিংতে, আমরা আমাদের ওখানে কিছু লেবার অ্যাটাচি আছে কিন্তু আমরা মনে করছি যে ওখানে আমাদের দূতাবাসেরও আরো সক্রিয় ভূমিকা থাকা দরকার। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে এই যে নির্যাতন গুলি ওখানে হয় এবং তারা অনেকে পালিয়ে এসে সেফ হোমে আশ্রয় নেয়, দূতাবাসে কিন্তু সেফ হোম করেছে কিন্তু একটি মামলাও ওখানকার গৃহকর্তার কে করা হয় নাই, যেটা আমাদের অত্যন্ত দুঃখজনক।
কিন্তু সেটা কি
আমরা এখন জোর দিচ্ছি যাতে যেসব নারী কর্মী ফিরে এসছে
তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করা এবং তাদের কে আমরা তাদের কাছে কমপ্লেন নিয়ে আমরা সরকারের কাছে দিচ্ছি যেন তারা ক্ষতিপূরণ পায়, এবং পাশাপাশি যেসব মানে এমপ্লয়ার ওখানে তাদেরকে এই ধরনের নির্যাতন করেছে তাদের ব্যবস্থা যেন দূতাবাসের মাধ্যমে নেওয়া হয়। এই জায়গাটা একটু কঠিন ব্যাপার, কারণ সরকারের এই জায়গাটা আমরা একটা দুর্বলতা দেখি, এবং আমরা আগেই বলেছি যে এখানে মনিটরিং এর অবস্থা খুবই খারাপ, এবং আরেকটি বিষয় যে প্রশিক্ষণটিও সেভাবে স্ট্যান্ডার্ড না, কারণ ওই যে খাদ্যাভ্যাস, তারপরে যে লোনলি থাকা, কারণ একটা শ্রমিক এখানে দালালরা তাদেরকে যে ধরনের স্বপ্ন দেখায় তারা এখান থেকে ভাবে যে ওখানে গেলে বোধহয় বেহেস্তে যাচ্ছি, কারণ সৌদি আরব আমাদের একটা দুর্বলতম জায়গা আপনি জানেন মুসলমানদের জন্য, এবং অনেক নারী শ্রমিকই মনে করে দেশে একটা পুণ্যভূমি।
না সেটা তো অনেকেই মনে করে, শ্রমিক না সাধারণ অনেকেই মনে করে, সাধারণ মানুষও যখন যান সে দেশে। আমি একটু আমি তানভীর নাসরিনের কাছে যাব।
তানভীর নাসরিনের যাওয়ার আগে ভারত থেকে একজন শ্রোতা অপেক্ষা করছেন, তার প্রশ্নটা নিয়ে আসি।
প্রশ্নটা নিয়ে আমরা তানভীর নাসরিনের কাছে যাই।
হ্যালো
হ্যালো হ্যালো
হ্যালো
হ্যাঁ বলুন। হ্যালো
হ্যালো হ্যালো
হ্যাঁ আপনি বলুন, আপনি লাইনে আছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন?
আমি মোহাম্মদ আশরাফ পূজা তখন না বাঁকুড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
বলুন।
এই যে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যে নারী নির্যাতন এবং শ্রমিকদের যে লাইন আইন লঙ্ঘন করা হচ্ছে।
হ্যালো
হ্যালো হ্যালো
আপনি বলতে থাকুন, আমরা শুনতে পাচ্ছি।
সৌদি আরবে যেভাবে নারী নির্যাতন হচ্ছে এটা সৌদি আরবের কোনো একটা গণতান্ত্রিক দেশ নয়, সেখানে রাজতন্ত্র শাসন করছে, তো সেখানে ধরুন শাসন ব্যবস্থায় যে নারী নির্যাতনের যে ন্যায্য বিচার এবং যে শ্রমিক লেবার অ্যাক্ট আছে সেটা কার্যকর আছে কিনা, এবং যেটা বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের অন্য দেশে যে মানুষগুলোর প্রতি এই অবিচার হচ্ছে তার দূতাবাস তার কার্যকর ভূমিকা নিতে পারছে না কেন?
বাংলাদেশের পরিস্থিতির কথা আপনি শুনলেন যে বাংলাদেশি শ্রমিকরা ওখানে যে নির্যাতনের শিকার হচ্ছে, ফিরে আসছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভারতেও নিশ্চয়ই এরকম পরিস্থিতির শিকার কম হলেও হয়েছে, এবং হ্যাঁ তো তাদের ব্যাপারে কি পদক্ষেপ আপনাদের দেশ থেকে নেওয়া হচ্ছে, বা সৌদি আরব কর্তৃপক্ষ এই শ্রোতা যেরকম প্রশ্ন করলেন তাদের আইনে কি করছে এইসবের ব্যবস্থা?
আমি প্রথমে তো পরিসংখ্যান দিই, 2018 সালের একেবারে সাম্প্রতিকতম পরিসংখ্যান থেকে ভারতবর্ষ থেকে প্রায় 90 লক্ষ লোক বিদেশে কাজ করতে যান, বিদেশে কাজ করেন এই মুহূর্তে, এবং ইউনাইটেড নেশনস এর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এর একটি পরিসংখ্যান অনুসারে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশেষ করে বাহরেন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী এই ছটি দেশ মিলিয়ে 1990 সালে যেখানে 24 লক্ষ ভারতীয় কাজ করতেন, 2013 পোস্ট লিবারালাইজেশন 2013 একটা পরিসংখ্যানে আমরা দেখছি 68 লক্ষ লোক সেখানে কাজ করতে গিয়েছেন, যাদের মধ্যে 23.6%।
হ্যালো তানভীর নাসরিন, লাইনটা কি কেটে গেল? আমি আমাদের প্রযোজক তাহিদ দৃষ্টি আকর্ষণ করছি। হ্যালো
হ্যালো
হ্যাঁ আপনার লাইনটা একটু বিঘ্ন ঘটেছিল, আপনি বলেন আপনি যে পরিসংখ্যান বলছিলেন।
হ্যাঁ হ্যাঁ 1990 সালে যেখানে 24 লক্ষ ভারতীয় পশ্চিম এশিয়ার এই ছটি দেশে কাজ করতে গিয়েছিলেন সেখানে পোস্ট লিবারালাইজেশন 2013 মাত্র আমরা দেখতে পাচ্ছি 68 লক্ষ ভারতীয় কাজ করতে গিয়েছেন, যাদের 1/4 মহিলা। এবং আমরা যদি অন্যান্য রিপোর্ট গুলো দেখি পশ্চিম এশিয়ার দেশগুলিতে যারা যায় তাদের মধ্যে 2017 সালের এপ্রিল মাসে আমি একেবারে একটি ঘটনা তুলে আপনাদের বলছি, হায়দ্রাবাদে সালমা বেগম তাকে দুজন এজেন্ট কাজ করতে সৌদি আরবে পাঠায়, ওই যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখছিলাম যে প্রাইভেট এজেন্টরা পাঠাচ্ছে, কিন্তু সে সেখানে গিয়ে বুঝতে পারে যে যে কাফিল ওই কাফালা সিস্টেমে চলে তো বিষয়টা, যে কাফিল বা স্পন্সর তাকে নিয়ে এসেছে সে এজেন্টদের 3 লাখ টাকা দিয়েছে তাকে বিয়ে করবে বলে, প্রায় তাকে কৃতদাসীর পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং যে কথাটা উঠছিল যে আমাদের দেশ কি করছে, সুষমা স্বরাজ আমাদের বিদেশমন্ত্রী, মাননীয় বিদেশমন্ত্রীর হস্তক্ষেপে সৌদি আরবের ইন্ডিয়ান এম্বাসি গিয়ে এই সালমা বেগমকে উদ্ধার করে।
আচ্ছা,
হ্যালো,
হ্যাঁ বলুন বলুন, শুনছি।
হ্যাঁ, এবং আমাদের ফরেন মিনিস্টার, এই মাননীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিশেষভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে এই মহিলারা যারা এই বিশেষ করে পশ্চিম এশিয়ার এই ছটি দেশে যারা কাজ করেন, যেখানে 17-18-19 লক্ষ প্রায় মহিলা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন বছরের পরিসংখ্যান অনুসারে, তারা বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হলে, মানসিক শারীরিক যৌন নিগ্রহের শিকার হলে তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। আমি আপনাদের আরেকটি উদাহরণ দেব। মার্চ 2017 একটি খবর বেঙ্গালোর মিররে বেরিয়েছিল, রঞ্জিতা নামে এক মহিলা, তাকেও 4 লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে বিক্রি করে দেওয়া হয়। 2015 একটি খবর ছিল সৌদি আরবে, কস্তুরি মনিরাথনম, 58 বছর বয়সী একজন মহিলা, তিনি কাজ করতে গিয়েছিলেন, ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছিলেন, এবং তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মালিক তার ডান হাতটা কেটে
দিয়েছিল।
এবং সেন্টার ফর ইন্ডিয়ান মাইগ্রেন্ট স্টাডিজ যে সংস্থা, 2016-17 সালে একটি অর্থনৈতিক বছরে তারা 86টি অভিযোগ পেয়েছিলেন পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে। মহিলারা অভিযোগ করেছেন, 86 জন মহিলা অভিযোগ করেছেন, তাহলে অ্যাভারেজে দাঁড়াচ্ছে মাসে 7 অথবা সপ্তাহে 2। গড়ে সপ্তাহে 2 জন করে মহিলা এই ধরনের মানসিক শারীরিক যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। এবং শুধু সৌদি আরবে 3 লক্ষ ভারতীয় নারী পুরুষ শ্রমিক রয়েছেন, সেখান থেকে যখন এই ধরনের অভিযোগ আসছে মাসে 7টি এবং সপ্তাহে 2টি, তখন সেই অভিযোগ এবং নির্যাতনের পরিমাণ কতটা তার একটা সম্যক ধারণা আমরা পেতে পারি। এবং ভারত সরকার এ ব্যাপারে বিশেষভাবে উদ্বিগ্ন। আমি যেটা বললাম যে টুইটার অ্যাকাউন্ট খুলেছেন আমাদের মাননীয় বিদেশমন্ত্রী,
আচ্ছা এই বিষয়টিকে হ্যান্ডেল করার জন্য আপনার এই বক্তব্যে,
লেবার কন্ট্রাক্ট গুলো অধিকাংশ ক্ষেত্রেই এবং বিশেষভাবে এগুলো প্রাইভেট কন্ট্রাক্ট, সেখানে যে সরকারের খুব ভূমিকা এই মুহূর্তে আছে এরকম নয়।
না, আমি আপনার এই টুইটার অ্যাকাউন্টের কথা বলার কারণে একটি কথা মনে পড়লো আপা, আমি এই টুইটার যে কত শক্তিশালী সুষমা স্বরাজের বিদেশমন্ত্রী, এটা একটা উদাহরণ হতে পারে, এই জন্য বলছি। আমি এবছর ফেব্রুয়ারিতে যখন বাংলাদেশে যাই, তখন যাওয়ার পথে কলকাতায় আমাদের প্লেনটা নামিয়েছিল এবং সেখানে প্রায় 350 যাত্রী, ওই বিমানের যাত্রীরা খুব বেকায়দা অবস্থা পড়েছিল এবং তাদেরকে সেখান থেকে কেউ আমাদেরকে
খাওয়া দাওয়া
কোনোভাবেই হেল্প করছিল
না। আচ্ছা,
শেষ পর্যন্ত আমাদের কলকাতা রিপোর্টার পরমাশিস ঘোষ রায়কে ফোন করার পরে তিনি আমাকে এই টুইটারের অ্যাকাউন্টটা দিলেন এবং বললেন যে সুষমা স্বরাজকে আপনি সরাসরি টুইট করেন, তিনি অ্যাকশন নেবেন। আমি তাই করেছিলাম, সুষমা স্বরাজকে আমি ওখান থেকে ইনস্ট্যান্টলি জানিয়েছিলাম টুইটারে, এবং তিনি ব্যবস্থা নিয়েছিলেন।
কিরকম?
তিনি ওই এয়ারপোর্টে তার কোনো কনসার্ন কর্মকর্তাকে বলে দিয়েছিলেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে টেলিফোন করে বলার পর আমাদের 350 লোককে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এবং পরের ফ্লাইট দেওয়ার ব্যাপারে তারা হেল্প করেছিল। তো এই তানভীর নাসির
মানে, তার মানে হ্যাঁ, টুইটারের এই অ্যাকাউন্টের কারণে অনেক ক্ষেত্রে সুবিধা।
ধন্যবাদ। আমাদের দেশে বুঝতেই পারছেন এত বড় দেশ, সেখানে এত বিপুল জনসংখ্যা, সকলের কর্মসংস্থান আমাদের একটা খুব বড় সমস্যা, সেখানে এইভাবেই আমরা এই মুহূর্তে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে আমাদের সরকারের।
এটা আসলে একটা উদাহরণ হতে পারে যে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি মানুষের অভিযোগগুলো নিচ্ছেন এবং অ্যাকশন নিচ্ছেন। তো এই ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশ থেকেও, আচ্ছা ইতিমধ্যে একজন শ্রোতা আছেন, অসংখ্য মানুষ আমাদেরকে প্রশ্ন করেছেন ফেসবুকে, আমরা শ্রোতার বক্তব্য আগে শুনি, তারপরে কয়েকজনের প্রশ্ন আমি পড়ে শোনাবো, তারপরে আলোচনা যাব। হ্যালো
হ্যালো,
আসসালামু
আলাইকুম।
জি বলুন।
আমি বাংলাদেশ থেকে মাসুমুল্লাহ, মাজেদ, ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি বলেন।
একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে, আমি সম্প্রতি দেখলাম সালমা বেগম একজন সৌদি আরব থেকে আসছে বাংলাদেশের বিএমইটিতে, সে আবেদন করছে সিলিন্ডারের সাথে মহাপরিচালক, তারপর আবার ওখানে অভিযোগে দেখলাম এবং তার সাথে সরাসরি কথা বললাম, তাকে 3 তলার থেকে ফেলে দেওয়া হয়েছে নিচে। বাংলাদেশি মহিলা 3 মাস আগে সে গেছে সৌদি আরবে চাকরির জন্য, তার টাকা পয়সা ঠিক মতো দেয়নি, সে সেই বাসাগত একটি সমস্যা ছিল তার, সেজন্য 3 তলা থেকে ফেলে দিয়ে তাকে বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ স্থানীয় একটা প্রেমিকা চিকিৎসা নিয়ে পরে বাংলাদেশে দূতাবাসে স্বর্ণপন্ন হয়ে পরে বাংলাদেশে আসছে এবং সে অভিযোগ করছে যে আমার এই নির্যাতন করে তিনতলা থেকে ফেলে দিয়ে আমাকে
সেক্ষেত্রে দেশে যখন ফিরে এলেন তখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল তাকে সাহায্য করার, আপনি জানেন কিছু মাসুম?
হ্যাঁ হ্যাঁ, সেটা আমি নিজে থেকে যেটা দেখলাম তাদের সাথে কথা বললাম হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রাখছিল। তা আমি আমার আরেক বন্ধুদের সাথে নিয়ে আমি একটা অভিযোগ করছিলাম যে ব্যক্তি সে ঠিক মতো টাকা দেয় না, তখন ওই বিদেশে নেওয়ার কথা বলে টাকা নিচ্ছে 6 লাখ টাকা ফেরত দিতেছে না। ওই অভিযোগ করছে যে দেখি আরো এরকম অনেক অভিযোগকারী আছে সৌদি আরব থেকে, ওর মধ্যে ওই সালমা বেগম রে আমি সামনে পাইলাম, তার সাথে কথা বললাম। সে যে অভিযোগ করছে তাতে সরকারের পক্ষ থেকে তার একটা অনুদান দিতেছে এবং এটা সঠিক বিচার যেন পায় তার জন্য একটা তদন্ত টিম গঠন করছে মহাপরিচালক
নির্যাতন হচ্ছে, যারা এই ধরনের মানে নিষ্ঠুর অত্যাচারের শিকার হচ্ছে বা প্রবঞ্চিত হচ্ছে, তারা যদি ফিরে এসে তুলে ধরে সবার সামনে। মাসুম, আপনি নিজেও বিদেশে ছিলেন বহুদিন, আমি জানি না যে আপনার কর্মপরিস্থিতি কি ছিল, সুতরাং আপনার তো সেইখানকার পরিবেশের কিছুটা অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, আশেপাশে অন্য শ্রমিকদের, অন্য যারা কাজ করতে গেছেন তাদেরও দেখেছেন, তো সেই সব সুযোগ সুবিধা সব নিয়ে আপনি ওয়াকেফাল। এখন যদি আপনি নিজে মনে করেন যে আপনি দেশে ফিরে এসে সেগুলো তুলে ধরতে পারেন তাহলে তো অন্যেরও সাহায্য হয়।
হ্যাঁ, না এরকম ব্যক্তিগত উদ্যোগে যারা করবে সেটা তো ওইগুলো
জানার
পরে কাজে লাগবে, কিন্তু মূল জায়গাতে হাত দেওয়ার জন্য কি করা যায় সেটা সেটা হচ্ছে যে যারা রিক্রুট করে পাঠাচ্ছে এবং ওই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে যে সমঝোতা, সেই সমঝোতার ফাঁকে ফোকরে কিছু ফিসি ব্যাপার থাকে যেগুলো না জানিয়ে আমাদের যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হয়, সেরকম যারা যাচ্ছে তারা অনেকেই ওই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে না, কি কাজে যাচ্ছে, কত টাকা বেতন, হয়তো মুখে মুখে বলছে তুমি মাসে 50,000 টাকা পাবে, এভাবে চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখছে যে অন্য বিষয়। তো যখন রিক্রুট করে তখন
শ্রোতা
মন্তব্য করেছেন, আমি কয়েকজনের কথা বলছি। এমডি মাসুদুর রহমান লিখেছেন সৌদি একটি মুসলিম রাষ্ট্র,
এর মধ্যে সে যেটা বললো যে তার বেতন এপর্যন্ত 3 মাস চাকরি করছে 1 টাকা বেতন
না, সেটা এই জন্য বলছি যে রিক্রুট করার আগে এগুলো পরিষ্কার করে নেওয়া উচিত এবং যেন করে সরকার সেই ব্যবস্থা যেন নেয় সেই আবেদনই আমরা করব।
শ্রোতারা আমাদের ফেসবুক লাইভে যা লিখছেন সেটা
মাসুদুর রহমান বলেছেন সৌদি একটি মুসলিম রাষ্ট্র যেখানে কুরআন সুন্নাহর আইন অনুযায়ী চলে, এখানে নারী শ্রমিক নির্যাতন হলে আমরা যাব কোথায়। এক মোহাম্মদ আল দারা আল হাসনাদ দারা লিখেছেন আরবরা কেমন জানি বেয়াদব এবং কর্কশ। তারপরে অজয় কুমার সরকার লিখেছেন কিছু দেশ নারীকে পণ্য ছাড়া কিছু ভাবে না। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন ভীষণ বেদনাদায়ক ঘটনা। তারপরে শঙ্কর হালদার লিখেছেন সৌদি আরবে নারী পুরুষ উভয়ের কোনো নিরাপত্তা নেই। মিজানুর রহমান পান্না লিখেছেন সৌদিতে এখন আর মধু নেই, প্রবাসীদের কাছ থেকে আকামা অর্থাৎ আইডি কার্ড বানাতে 10,000-11,000 রিয়াল লাগে, পরে মালিকদেরকে 300 রিয়াল করে প্রতি বছরে 3600 রিয়াল দিতে হয়। তো লম্বা ইমেল করেছেন, লেখা লিখেছেন, এরকম আরও অসংখ্য নাম রয়েছে, আমি এখন পড়তে পারছি না কারণ আমার নিজের একটি প্রশ্ন আছে।
হ্যাঁ,
এগুলোর সঙ্গে আমার প্রশ্নটা হচ্ছে কেরামতুল্লাহ বিপ্লবের কাছে আমি রাখছি এটি। বাংলাদেশি নারী শ্রমিকদের বিদেশ যাত্রা শুরু হয় 1991 সালে, তারপরে পরিসংখ্যান অনুযায়ী এবছরে 7,24,000 জন নারী শ্রমিক যায়, এর মধ্যে 31.23% সৌদি আরবে, বাকিদের মধ্যে 17.45% সংযুক্ত আরব আমিরাতে, 18.3% জর্ডানে, 14% লেবাননে, 9% ওমানে যান। তো সৌদি আরবের নির্যাতনের খবর আমরা শুধু পাচ্ছি, অন্যান্য দেশগুলোতে কি কোনো এ ধরনের
পরিস্থিতি কি
পরিস্থিতি আছে?
ধন্যবাদ ফকির সেলিম, আপনি বিষয়টা খুবই স্পষ্ট করে বলেছেন। এখানে একটা জিনিস জানা উচিত, সৌদি আরবে কিন্তু সংখ্যায় বেশি, অর্থাৎ 70%-এরও বেশি বাংলাদেশি নারী কর্মী যাচ্ছেন সৌদি আরবে, সেক্ষেত্রে অভিযোগ যেটি আসবে তার সংখ্যাগরিষ্ঠ অভিযোগ ওখান থেকে পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য যে দেশগুলোতে যাচ্ছে, যেহেতু জর্ডান বলি আমরা কিংবা ওমান বলি, সেখানে কিন্তু বাংলাদেশি কর্মীরা গৃহকর্মী হিসেবে হাউসমেইট কিংবা খাদ্দামা এই পরিচয়ে কিন্তু সেখানে তারা যাচ্ছেন না, এবং সে কারণেই সেখান থেকে অভিযোগ আসার হারটিও কম। সেখানে যারা যাচ্ছেন তারা প্রশিক্ষিত, তাদের এক ধরনের নির্ধারিত চুক্তি আছে, সেখানে এক ধরনের স্যালারি আছে, তারপরে সেখানে সেই কাজের পরিবেশগুলো রয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনা ছাড়া বা এক দুটি অন্যরকম বিষয় ছাড়া সেখান থেকে একবারে গড়পড়তা এরকম ভাবে আসা আমার মনে হয় না যে এই সুযোগগুলো আছে। আর সাউদি আরবে যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ মানে যাওয়ার ওয়েটা কিন্তু একটু ভিন্ন, কারণ যারা আগে সেখানে গিয়েছেন বিশেষ করে নারী কর্মী বা পুরুষ কর্মী তারাই নানাভাবে সেখানে নতুন করে নারী কর্মী বা পুরুষকর্মীদের নেয়ার জন্য কিন্তু ভিসা করে পাঠাচ্ছেন তাদের মালিক কিংবা তাদের পরিচিত জনকে অনুরোধ করে যে আমার একজন পরিচিত জন আছে, সে আমার নিকটাত্মীয় কিংবা আমার বোন কিংবা আমার পড়শি, এভাবেই কিন্তু যাচ্ছেন। একবারে যে ঢালাও করে ওখানে বিজ্ঞাপন দিয়ে যে 1,000, 2,000, 5,000 নারী কর্মী লাগবে একবারে কোনো কোম্পানি নিচ্ছে তা কিন্তু নয়, এভাবেই হাত থেকে হাতে তারপরে একজন থেকে আর একজন এরকম করতে করতেই কিন্তু ধরা যাক যে 30 লাখ বাংলাদেশি কর্মী সেখানে আছেন, তার মধ্যে 5 লাখ নারী কর্মী, তারাই কিন্তু প্রতি বছর তাদের মধ্যে হয়তো 10% বা 20% তাদের নতুন আত্মীয় স্বজনকে নিচ্ছেন। তো যেহেতু এই নেবার প্রক্রিয়াটা কিংবা সেখানে যাবার প্রক্রিয়াটা একটা বিধিবদ্ধ সুন্দর আইনি কাঠামোর মধ্যে আসছে না, বাংলাদেশে সেই আইনটি থাকলেও সৌদি আরবে কিন্তু যারা আইনটি বাস্তবায়ন করবেন মানে যে রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে সৌদি আরবে এই নারী কর্মীদের পাঠাচ্ছেন তার পক্ষে তো সৌদি আরবে গিয়ে সেই নারী কর্মীদের নিরাপত্তা তারপরে অন্য অন্য জিনিসগুলো নিশ্চিত করা একেবারেই অসম্ভব। সেটি করবে বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন, সরি, বাংলাদেশ কনস্যুলার অফিস কিংবা অন্য যে মিশনগুলো রয়েছে সেই কর্মকর্তারা। কিন্তু তারা যে কথাগুলো আমরা এর আগে বললাম, সাইফুল হক বললেন যে সেখানে এই 30 লাখ মানুষেরকে সেবা দেওয়ার জন্য আমাদের লেবার উইং এ কিংবা এই ওয়েজ আর্নার উইং এ মাত্র 20 জন বা 15 জন কর্মকর্তা রয়েছে। সৌদি আরবের একটি জায়গা থেকে আরেকটি জায়গা দূরত্ব কিন্তু 1,400, 1,500 বা 2,000 কিলোমিটার, একটি ঘটনা ঘটলে সেখানে 3 দিনেও তো পৌঁছার সম্ভাবনা নেই। এই সকল পরিস্থিতির কারণেই আমার মনে হয় যে সৌদি আরব থেকে আমরা এই ধরনের নির্যাতন কিংবা এই ধরনের অনিয়ম কিংবা এই ধরনের প্রতারণার অভিযোগগুলো আমরা সবচেয়ে বেশি পাচ্ছি, যেখানে আমাদের নারী কর্মীরা নানাভাবে বঞ্চনার, শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছেন।
যোগাপা, আরেকজন একটা প্রশ্ন করেছেন যে সৌদি প্রশাসনের সাথে বাংলাদেশ প্রশাসনের কোনো আলোচনা হচ্ছে না কেন, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আশরাফ মির্জা যে করেছিলেন, আমি সাইফুল হকের কাছে আসছি, যে সৌদি সরকারের জুডিশিয়ারি সিস্টেমে নিশ্চয়ই এই নির্যাতনের খবর তারা পাচ্ছেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, আপনারা কোনো খবর পেয়েছেন? সাইফুল হক,
আমাদের এইসব নারী নির্যাতনের খবর সেইভাবে কিন্তু যায় না, এবং শুধু তাই নয়, আমি সৌদি মিডিয়াতেও খুব বেশি সংবাদ মানে প্রকাশ হয় বলে আমাদের কাছে সেই ধরনের খবর নেই। এখানে কারণটি হচ্ছে এরকম যে আপনি অন্যান্য দেশেও যাচ্ছে, সৌদি আরবে ইদানিং বেশি যাচ্ছে, 2015 সালে যখন সৌদির সাথে চুক্তি হলো তার অনেক আগে থেকে লেবানন, জর্ডানে কিন্তু গৃহকর্মীও যায়, কিন্তু জর্ডানে ম্যাক্সিমাম আপনার কি বলে গার্মেন্টস ওয়ার্কার যায়, লেবাননে কিন্তু গৃহকর্মী যায়, এবং প্রথম থেকে লেবাননেও কিন্তু এই ধরনের অনেক খবর এসেছিল এরকম নির্যাতন। আস্তে আস্তে লেবাননে ওখানে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়, এবং ওখানে কিছু আপনার এনজিও আন্তর্জাতিক সংস্থার কোন কনভেনশনেও তারা স্বাক্ষর করে নাই, সুতরাং ওই জায়গাটা একেবারে সম্পূর্ণভাবে তাদের আইন দ্বারা পরিচালিত, এবং ওদের আইন আমি বলবো ওদের আইন শক্ত। আমি নিজেও সৌদি আরবে ছিলাম এবং আমি ওখানকার অবস্থা এই বিষয়ে জানি, কিন্তু যে ঘটনাটি হচ্ছে যে আমাদের কয়েকটি দিক দেখতে হবে। একটি হচ্ছে যে ওই যেমন আমাদের আরেক আপা বললেন যে ভারতের কথা, তো ভারত বাংলাদেশ আমাদের এই দক্ষিণ এশিয়া দেশ থেকে নেপাল যেসব কর্মীরা এই মধ্যপ্রাচ্যে যায়, আসলে আমাদের নিজেদের মধ্যে কিন্তু সেই ধরনের সমঝোতা নাই যে আমরা সবাই মিলে ওই দেশের যে সিস্টেম অফ রিক্রুটমেন্ট যেটাকে কাফালা সিস্টেম বা স্পন্সর সিস্টেম সে ব্যাপারেও আমরা কোথাও প্রতিবাদ করতে পারি না, সে জায়গায় কিন্তু মাল্টিল্যাটারাল ইয়েও দরকার। ব্যালেটারাল আমি যদি বলি সে জায়গায় আইনে আমি আগেই বলেছি যে ওখানে আমাদের যে লেবার কাউন্সিলার আছে ওখানে আমাদের প্রচুর নির্যাতিত মেয়ে এখনো ওখানকার সেভাবে যে আছে, কিন্তু ওদের কাছ থেকে যে ঘটনাগুলি নিয়ে তারা যে একটা মামলা করবে বা তার বিরুদ্ধে যাবে এবং ওখানে রিক্রুটমেন্ট এজেন্সি আছে, তাদের তারা কিন্তু ওই এমপ্লয়ারদের কাছে পয়সা নেয় এবং তাদেরকে প্রায় $2,000-$3,000 করে দেওয়া হয়। ওই সেই টাকা কিন্তু এইখানকার রিক্রুটমেন্ট এজেন্সিকে দেওয়া হয় এবং যার জন্য এমপ্লয়াররা বলে তোমাদেরকে তো আমি কিনে এনেছি, ওই দাসের কথা যেটা হলো না, কারণ ওদেরকে গুম আপ করার জন্য দেয়, এদের যাতায়াতের খরচটা দেয়, এদের ট্রেনিং দেওয়ার জন্য এই পয়সাগুলি কিন্তু এমপ্লয়ারদের কাছ থেকে নেওয়া হয়, কিন্তু সেই পয়সাটা কিন্তু ওখানকার রিক্রুটমেন্ট এজেন্সি কিছু ভাগ নেয়, এখানকার রিক্রুটমেন্ট কিছু ভাগ নিয়ে সরকারি ভাবে যে ট্রেনিং দেওয়া হয় এইটুকুই, কিন্তু তার জায়গায় রিক্রুটমেন্ট এজেন্সি এখানকার কিছুটা তো দেয় তাদেরকে নিতে হবে যখন তারা ওই দেশের রিক্রুটমেন্ট এজেন্সির সাথে চুক্তি করে এবং তারা যেভাবে ওই এদেরকে ডিপ্লয় করে মানে এদেরকে নিয়ে যাওয়ার পর বিভিন্ন বাড়ি বাড়িতে দেয়। আর যেটা বিপ্লব ভাই বললেন সেটা হলো যে পুরুষ শ্রমিকদের ক্ষেত্রে অনেক সময় ভিসা ট্রেডিং করে ভিসা কিনে এনে নেওয়া হয়, কিন্তু মহিলাদের যাওয়াটা কিন্তু সম্পূর্ণ একেবারে বিনা পয়সা যাওয়ার কথা, তারপর এখানে দালালরা কিছু পয়সা নেয়। সরকার যে একেবারে বসে আছে আমি সেটা বলবো না, কারণ আমাদেরও প্রেশারে আমাদের যদিও মন্ত্রী মহোদয় আপনি জানেন যে আমাদের দেশে একটা আলাদা মন্ত্রণালয় আছে, সমস্যাটা বোধহয় এখানে হচ্ছে, কারণ ওখানকার ভারতের পররাষ্ট্র মন্ত্রী নিজে টুইটার অ্যাকাউন্ট করেছে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মনে হয় আমরা একটা দূরত্ব দেখতে পাচ্ছি, যে জায়গাটাতে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ করে আমাদের সচিব মহোদয় বিএমইটি ডিজি মহোদয় তারা বহুবার গিয়েছে এইসব বিষয়ে আলোচনা এবং আমরা তার যাওয়ার আগে কনসালটেশন করেছি, বলেছি এই শর্তগুলি আপনারা দেন, কারণ আমরা দেখেছি সৌদি আরবে সবচেয়ে বেশি নির্যাতিত হয় রাত্রে বেলায়, মহিলারা যখন ঘুমিয়ে থাকে তখন ওই দেশের মানে বিশেষ করে যৌন হয়রানিগুলি হয়, সেই জায়গায় আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তাদেরকে ওই কমিউনিটিতে কোনো সকালবেলা গাড়ি করে নিয়ে যাবে আবার রাত্রেবেলা তাদেরকে ওই ডমিটিতে নিয়ে আসবে, তাহলে তাদের খাদ্যাভ্যাস বলি বা তাদের ই বলি এগুলি একটা সুরা হবে, এবং সেই প্রস্তাব নিয়েও এখান থেকে গিয়েছে, কিন্তু আমি আগেই
কার্যকর হয়নি,
এটা খুবই দুর্বল এবং আমার মনে হয় এই জায়গায় আমাদের শক্তভাবে সরকারেরই করতে হবে, যেমন ফিলিপিনও করেছে কুয়েতের বেলায়, কুয়েতে একটা মহিলাকে মেরে ফ্রিজে রেখে দিয়েছিল একেবারে তাদের প্রেসিডেন্ট সম্পূর্ণ ব্যান করে একটা ভীষণ একটা হট্টগোল করেছিল, পরে এখন কুয়েত সরকার ফিলিপিনের সাথে আবার নতুন চুক্তি করে তাদের প্রোটেকশন মেজার নিয়ে তাদের দিচ্ছে, সেই রকম ব্যবস্থা এখন আমাদের সরকার
কিন্তু আসলে উচ্চ পর্যায়ে
বললাম যে আমরা বন্ধুপ্রতিম দেশ মুসলিম দেশ, সেই কথাগুলিকে এই কেসগুলিকে সামনে নিয়ে এই জন্যই আমরা যারা সিভিল সোসাইটিতে আমরা একতবদ্ধ হয়ে আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে আপনারা যদি তাদেরকে নিরাপত্তা না দিতে পারেন এই বিষয়গুলি যদি আপনারা সরকারকে তুলে ধরতে না পারেন, যদি মন্ত্রণালয় না পারে মন্ত্রী না পারে তাহলে প্রধানমন্ত্রীকে এগিয়ে যেতে হবে,
কারণ আমরা জানি আমাদের
প্রধানমন্ত্রী সে কয়েকবার গিয়েছে যে অনেক সমস্যা সমাধান করেছে, মালয়েশিয়াতে অনেক আনডকুমেন্টেড লোককে রেগুলার করেছে, সৌদি আরবে উনি যে অনেক ইরেগুলার লোককে রেগুলার করেছে, সুতরাং এখন দেখা যাচ্ছে যে উনার হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার বোধহয় আর কারণ এখন একটা ভয়াবহ অবস্থা এসে গেছে, আমরা এই ধরনের আপনারা যে ধরনের কেসের কথা বলেন আমরা এগুলি প্রতিনিয়ত নিচ্ছি এবং সরকারে আগেই বলেছি যে একটা ওয়েজানার ওয়েলফেয়ার বোর্ড আছে সেখানে এই ট্রিটমেন্টের খরচ দেওয়া হয় এবং সবই দেওয়া হয় যদি কেউ যে জায়গাটা অ্যাপ্লাই করতে পারে, এবং বিএমইটি আমাদের যে পুরো ম্যান পাওয়ার সে জায়গাটা কমপ্লেন সেল আমরা খুলেছি এবং যারা কমপ্লেন এবং গ্রাসরুটে আমরা যারা কাজ করি তারাও আমরা চাচ্ছি নিচ্ছি এবং মিডিয়া তো মিডিয়া সহযোগিতা চাচ্ছি যে যারা এইভাবে নিচে এসেছে তারা যেন এগিয়ে আসে, বিশেষ করে আমরা মুসলিমের কিছু স্থিতিশীলতে কাজ করি আমাদের কাছে আসলে অবশ্যই আমরা তাদের এই বিষয়টি দেখব, কিন্তু
যারা আসলে ক্ষমতা রাখেন এইগুলো করার যারা এই বিধি ব্যবস্থাগুলোকে কার্যকর করতে পারেন সরকার হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক এইসব সাধারণ মানুষজনকে হ্যাঁ তাদের সবাইকে সচেতন হতে হবে,
আমাদেরকে শেষ করতে হবে,
আমাদের হাতে খুব আর সময় নেই আমাদের শেষ করতে হবে, আমি খুব সংক্ষেপে তানভীর নাসরিনকে বলবো যে আপনি এই সমস্যার সমাধানের জন্য 30 সেকেন্ডে বলুন যে কি করতে পারেন সব দেশের মানুষ
পরামর্শ।
হ্যালো তানভীর নাসরিন আপনি আছেন লাইনে, আমার মনে হয় তানভীর নাসরিনের লাইন কেটে গেছে কি?
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মহিলা শ্রমিক মানে কিন্তু তার মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েরাও আছেন, এই সমস্ত কিছু বিশেষভাবে দক্ষিণ এশিয়ার শুধু এই যে আমাদের দেশ থেকে যে উদ্যোগ বিদেশ মন্ত্রী নিয়েছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলি যদি একত্রিত ভাবে এই পশ্চিম এশিয়ার দেশগুলির ওপরে তাদের শ্রমিকরা কিভাবে নির্যাতিত হচ্ছেন তার পরিসংখ্যান পৌঁছে দিতে পারেন এবং শুধু সেই দেশগুলিতে নয় বিশ্বে একটা জনমত সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই তারা তাদের আইন সংশোধনে
উদ্যোগী বাধ্য হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেলিম,
এবং কেরামতুল্লাহ বিপ্লব এবং সাইফুল হক, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আশা করি সংশ্লিষ্ট মহল কিছুটা ধারণা পাবেন, যে পরামর্শ আপনারা দিলেন সেই অনুযায়ী আমরা এগুলে এই নির্যাতন
আমরা ভবিষ্যতে কিছু শুভ উদ্যোগ
দেখতে পাবো। আবারও এই অনুষ্ঠানে এরকম একটি আলোচনায় আপনাদের অংশ গ্রহণের আহ্বান থাকলো। ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শ্রোতা দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের আয়োজন আলাপন। আজকের বিষয় ছিল বিদেশি কর্মসংস্থান এবং নারী কর্মীদের অবস্থা, এবং আমরা এখন আপনাদের সংক্ষিপ্ত সংবাদের জন্য আমরা অপেক্ষা করছি। আনিস আহমেদ আপনাদের সংক্ষিপ্ত সংবাদ শোনাবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমি যারা আমাদের সঙ্গে ফেসবুক লাইভে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং যারা বেতারে শুনছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের যেই বিষয়টি ছিল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বোনেরা যারা বিদেশে আছেন তাদের সম্পর্কে আমরা কথা শুনলাম, জানলাম। এখন আনিস আহমেদ আপনাদেরকে সংক্ষিপ্ত সংবাদ শোনাবেন।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং মেক্সিকো থেকে ইস্পাত আমদানির ওপর 25% এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর 10% করে শুল্ক ধার্য করায় যুক্তরাষ্ট্র আন্ত অ্যাটলান্টিক এবং উত্তর আমেরিকান বাণিজ্য বিষয়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বাণিজ্যমন্ত্রী উইলবার রস টেলিফোনে সংবাদদাতাদের জানিয়েছেন যে দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের ওপর শুল্ক আরোপের পরিবর্তে যুক্তরাষ্ট্র বাণিজ্যের কোটা নির্ধারণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রক আজ বলেছে যে সকল দেশের উচিত হবে স্বাভাবিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করে চলা। বাংলাদেশে এবছর বর্ষা শুরুর আগেই সারা দেশে স্বাভাবিকের চাইতে 1500 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসেবে মে মাসে দেশে 7290 মিলিমিটার বৃষ্টিপাতের কথা থাকলেও বৃষ্টি হয়েছে 8990 মিলিমিটার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা জহুরুল আলম।
আবহাওয়া দপ্তরের হিসেবে জুনের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। মে মাসের এই বৃষ্টিপাতের রেকর্ডকে প্রকৃতির অস্বাভাবিক আচরণ হিসেবে দেখছে আবহাওয়া দপ্তর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং মেঘালয় রাজ্যেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজানের পানির ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি ক্রমাগতভাবে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশের শুরুর দিকে দেশে ভারী বর্ষণ হলে দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা প্রকাশ করেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যেমনটি শুনলেন, এ ছিল আমাদের ঢাকা সংবাদদাতার প্রতিবেদন। পাকিস্তানে 25 জুলাই সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত সে দেশের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন নাসিরুল মুল্ককে শপথ বাক্য পাঠ করান। মুল্কের এই শপথ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে এ মাসে সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতির আগে আজ ট্রাম্প কিমের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেতে চলেছেন। স্পেনের সংসদে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আস্থা ভোটে পরাজিত হলে বিরোধী সমাজবাদী নেতা পেড্রো সানচেজ সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক, এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কেবরিয়া। আগামীকালের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্জানা ফিরোজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.